হজিবা আসক্তি থি। এখন গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত। নিজেকেই আমি বলছি, গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ, গ্রন্থে আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত। যদি স্মরণ না হয় সবই গেল, মরণ না হলে সব গেল। এটা চৈতন্য চরিতামৃতে প্রথমেই বলেছেন, সেখানে চৈতন্য শ্রেষ্ঠ গ্রন্থ, সেখানে তিনি নিজেই বলছেন গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, গুরু বৈষ্ণব ভগবান গুরুকে স্মরণ করতে হবে। যদি গুরুকে স্মরণ না করে জিরো জিরো হয়ে যাবে। গুরুকে যদি আশ্রয় দেখে তো বিশ্বাস না থেকে সেখানেই শেষ, আর কিছু হবে না। আমাদের নিজেদের চেষ্টায় কিছু হবে না। অহন্নানি ভূতানি গচ্ছন্ত গোবিন্দ্র শেষাস্তি উত্তমিচ্ছন্দিকে মাস্টার যত প্রাপ্লব গোস্বামী বলেছেন সকলের কথা, অহন্নানি ভূতানি গচ্ছন্ত গোবিন্দ্রম, সমস্ত প্রাণী সমূহ যদি মনে করে ইন্দ্রিয়ের দ্বারা, তাদের প্রাকৃত ইন্দ্রিয়ের মন বুদ্ধির দ্বারা হবে, তারা মূর্খ, কিচ্ছু হবে না। আমার ভিতরে যে প্রাকৃতিক ইন্দ্রিয় আছে, এখন ইন্দ্রিয় আছে কি আছে, চোখ আমি দেখছি কত বড় বড় সব, আর সমস্ত বিল্ডিং সব তৈরি হচ্ছে, বাস সব রাস্তা, কী রাস্তা কী সুন্দর। আমি মনে করছি যদি চোখটা আমি বন্ধ করে দিই, বন্ধ করে দিই কী দেখব, চোখ দিয়ে আমার নষ্ট হয়ে যায় কী দেখা যাবে, এই প্রাকৃতিক নেত্র দেখা যায় নাকি, প্রাকৃতিক নেত্র দেখা যায় না, প্রাকৃতিক নেত্র সঙ্গে সঙ্গে নাশ, মৃত্যুর সঙ্গে সঙ্গে নাশ, কিচ্ছু দেখা যাবে না, কোনো অভিমান চলবে না, কোনো রকম অভিমান চলবে না, সেখানেই শেষ হয়ে যাবে। এনি মোমেন্ট উই ক্যান ডাই ইন দিস ওয়ার্ল্ড, হোয়াট উইল গো উইথ আস, ইউ টু থিঙ্ক ভেরি সিরিয়াসলি। খুব আপনার এখানে রয়েছেন তারা ইংলিশে তো বলবেন, ভেরি সিরিয়াস ইউ শুড বি, একটা মোমেন্ট নষ্ট করা উচিত না। আমার কথা বলছি, আমার নিজের কথা, আমার অবস্থা কাহাই ভালো না, যেতে চাই কোথায়, যেতে চাই কোথায়, যে আমাকে রক্ষা করবেন বলে আমার ধারণা, যেতে চাই কোথায়, যেতে চাই কোনখানে, যেটা রক্ষা করবে আমাকে কে কে রক্ষা করবে, কোথায় যাব বলুন, কোথায় যাব, কোন শক্তি ভগবত ধামে কোন শক্তি আছে, কোন শক্তি, রাধারানী না, আধার উপর কোথায় যেতে হবে, রাধারানী তো আসেই, রাধারানীর উপরে, রাধারানী তো আমাকে রক্ষা করতে পারবে না, রাধারানীর ওখানে কে আছে যে সেখানে যায় সকলে, রাধারানীর কাছে যায় সকলে, সকলে যেখানে যায় সকলে ওই যেখানে গিয়ে সকলে মিলে, যেখানে গিয়ে সকলে মিলে, গোবর্ধন 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 ছাড়া কিছু হবে না। এখানে গোবর্ধনে যাব, গোবর্ধনে যাবার ইচ্ছা, এটা বললে কি হবে, সেরকম যদি যোগ্যতা না থাকে হয় না। বললাম যে গোবর্ধনে যাব, সেখানেও বাধা হয়ে গেল মায়াপুরে হট্টগোল। এখানেও একজনকে বললাম, সে কেন্দ্রে লুটপাট, আমার গোবর্ধন যাওয়া হবে না, কাঁদছে কী করে, অর্থাৎ আমার সেখানে যাওয়া হবে না। গোবর্ধন এরকম অবস্থা। এই জন্য বলছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ আমাদের অভাবে গ্রাহ্যম ইন্দ্রিয়ে, আমাদের প্রাকৃতিক ইন্দ্রিয় যেগুলি আসছে চক্ষু কর্ণ আসে, নাকটা যদি বন্ধ গন্ধটা পাওয়া যাবে, কান্ডা যদি বন্ধ দেখা যাবে, শোনা যাবে, কোথায় শোনা যাবে, কেউ শুনতে পারবে, এই জগতের লোক শুনতে পারবে কি না, কোনো কিছু দেখতে শোনাতে পারবে, কান নাক যত কিছু রয়েছে আমার এখানে ইন্দ্রিয়, সেগুলি আমি নিজের চেষ্টা দেখতে পাবো, সেগুলি সব প্রাকৃত, আমি নিজেকে প্রাকৃত মনে করছি, এই সমস্ত প্রাকৃতিক বস্তু আমার দরকার, এইগুলি দরকার, এইগুলি প্রধান। মূর্খ, মহামূর্খ আমাকে বলছে, মূর্খ, একেবারে মহামূর্খ, মহামূর্খ, মহামূর্খ। অত শ্রীকৃষ্ণ আমাদের ভাবির জ্ঞান সেবন মুখে জীবাদ, একদম ভগবানের পাদপদ্মে ভগবানের যে সমান যে ব্যক্তি আছে শুদ্ধ ভক্ত তাদের পাদপদ্মে শরণাগত হয়ে যাও সম্পূর্ণ, তবে হবে, তাই না হবে না, যা আমার চাচ্ছি কিছু পাবে না, এইসব এসব রোগ দেখানো লোককে দেখাচ্ছে, আমরা এই পৃথিবীর পৃথিবীর দৌড়াই। Any moment you can die, nothing will go with us if we think about the all worldly things. World will go with you, not Bhagavan. Bhagavan is not fool. তাকে মূর্খ মনে করতে হবে না। এই যে দেখুন ফাল্গুন কৃষ্ণপক্ষীয় বিজয়া একাদশী, আজ একাদশী কি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয়া একাদশী, একাদশীর মহিমা অনেক আছে, কিন্তু একাদশীর মহিমা আমাদেরকে কে শিখিয়েছেন, পরমাদেশ্বর গুরুদেব সব জায়গায় দেখি শিখিয়েছেন, কিন্তু কি হল হায়দ্রাবাদে গেল, সেখানে একাদশী আসলো, একাদশীতে দুনিয়া সমস্ত যে সমস্তগুলি আমাদের গ্রহণ করা উচিত না সেসব নিয়ে বসে আছে, আর সেটাকে মনে করলো আমি শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ, যত কিছু আছে সব এখানে এসে গেল জগতের, আমরা এটা মনে করি এটা আছে, হ্যাঁ কর্মকাণ্ডীয় কর্মকাণ্ডীয় একটা আছে, সেটাও আবার সাবধানে ব্যবহার করতেছে, কর্মকাণ্ডটাও চলবে না কিন্তু ভুল করি, কর্মকাণ্ড থেকে জ্ঞানী শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকে শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ, যারা পড়েছেন এই সমস্ত নিয়ম জানেন, সেখানে এখন কি বলছেন, আমাদের যিনি গুরু গুরুদেব নিজে তিনি বলছেন, যেটা আমাদের গুরুবর্গ বলেছেন সেটা মানতে হবে, গুরুবর্গকে মহাপ্রভুর অন্তর্ধানের পরে একটা গোলমাল হয়ে গেল, বহু অপসম্প্রদায় এসে গেল, মহাপ্রভু চলে গেছেন, তার সমস্ত চলে গেলেন, অনেককে তিনি উদ্ধার করেছেন। যেই চলে গেলেন এই বাংলাদেশে সব নষ্ট হয়ে গেল। আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ ঠাই অতিবাহিত আছে, গৌরাঙ্গ নাগরিক তাক হয়ে তেরো সঙ্গ রেখে এখানে এখানে ডেকেছে। আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ ঠাই সহজে অসুখে বিকিস মাত্র যাদবেশাই অতিবাহিত আছে, গৌরাঙ্গ নাগরিক তাক হয়ে তেরো সঙ্গ রেখে সেখানে বলে দিয়েছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কাকে পাঠালেন? ভক্তি বিনোদ ঠাকুর, তাকে অবরণ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি হচ্ছে আমাদের মূল গুরু। এখানে গুরু থেকে তাকে প্রণাম করেন কি না, তাকে একটু মাথা দিয়ে প্রণাম করেন কি না? তিনি মূল, সাধারণ নাম, মূল বস্তু তিনি আছেন এখানে। তাকে বাদ দিয়ে জিরো 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 জিরো, আমি নিজেই জিরো, সব জিরো, জিরো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই জন্য সাবধান, এনি মোমেন্ট আই মে ডাই, এনি মোমেন্ট ক্যান ডাই, হোয়াট উইল গো উইথ ইউ, এটা দেখতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন সকলে শুদ্ধ ভক্তি করবেন, বিশুদ্ধ ভক্তি এইসব যে সমস্ত করা হয় কর্মকাণ্ডীয় না, আমাদের গুরুদেব না, গুরুদেব গুরুবর্গ চলে গেছে, তারা অন্যটা নিয়ে আসলো, অন্যটা নিয়ে আসলো, লজ্জা করে না, পুলিশ বলুন গুরুকে অপমান করতে, আমার মতো ব্যক্তি আমি মরবো, অন্য মরবে, সব মরবে, এটা সাধারণ মনে করো না, যা ইচ্ছে তা করলাম, তা না, এটা ভক্তি সরস্বতী শুদ্ধ ভক্তি, এছাড়া অন্য কিছু না, সব শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, কোনো রকম অন্য কিছু না। হতে পারে কেউ এটা করতে পারে, তাতে একটা নিয়ম আছে, যেরকম ও যারা অসম্ভব দেখে তার জগতের সমস্ত বস্তু নিয়ে করে, তো জাগতিক তোরা করতে অল্প ফল পাওয়া যায়। এখানে একাদশী ব্রতে, এখানে একাদশী ব্রতে, একাদশী ব্রত তো আমার আছে, আচ্ছা এখানে একাদশী ব্রতে কর্মকাণ্ডীয়, একাদশী ব্রতে কর্মকাণ্ডীয় যত রকম নেশা ফেশা কত রকম কী আছে আমরা গ্রহণ করি, তো তো জানে কেউ জানে না কত রকম কী করি, সব ভগবান তার তাকে তো কেউ করতে পারবে না, একটু কিছু করলেও তাকে কিচ্ছু করা যাবে না, সে সব জানে, তাকে মূর্খ বলে মনে করলে হবে না। একাদশী ব্রতে কর্মকাণ্ডীয় বাজপেয় যজ্ঞের ফল, বাজপেয় যজ্ঞের ফল, ওখানে লেখা কি আছে শেষে, বাজপেয় যজ্ঞ যজ্ঞের ফল প্রাপ্তির কথা শুদ্ধ ভক্ত যুধিষ্ঠির মহারাজের দ্বারা প্রচারিত হইয়াছে, প্রমাণ স্বরূপ লেখা ঠিক হয় নাই। কে করেছে? শুদ্ধ ভক্ত যুধিষ্ঠির মহারাজ লেখা আছে, যুধিষ্ঠির মহারাজ কখনো এটা করতে পারে না, যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব তারা এসব করতে পারে না, যুধিষ্ঠির মহারাজ সাধারণ ব্যক্তি নন, দ্বারা প্রচারিত হইয়াছে, প্রমাণ স্বরূপ লেখা ঠিক লেখা ঠিক হয় না, যারা এটা লেখে যারা এটা এখানে লেখে এটা হবে, আমি বিজয় কী করবো, কী বিজয় করবো, এখানে বাজপেয়ী যজ্ঞের ফল এটা কি ভক্তি? যেটা এটা নিয়ে আসলো বলতে যে নিয়ে আসলো সে কোথায় গেল এখন? কিন্তু মনে রাখবেন এইসব সহজ কথা নাই, নিষেধ প্রথম থেকে নিষেধ করেছে। গুরুদেব নিষেধ করলেন, গুরুবর্গ নিষেধ করলেন, সব মানলাম না, কারণ মানলাম না, গুরুদেব গুরুবর্গ কাউকে মানলাম না। আর জগতে আমি খুব ভালো জিনিস আনবো, এইসব দুনিয়ার এইসব ছবি দেখবো আর কি দেখবো, আর কিছু না। ভগবান রামচন্দ্রের বিষয়ে, রামচন্দ্রের বিষয়ও লিখিতে হইয়াছে অসম্পূর্ণরূপে। এখানে ভগবান রামচন্দ্রের বিষয়ে লিখেছে কিন্তু অসম্পূর্ণরূপে লিখেছে, সম্পূর্ণ না। রূপমঞ্জরী, রূপমঞ্জরীতে ভক্তিমূল ঠাকুর সম্বন্ধে ভক্তিমূল ঠাকুরকে পাঠালেন এবং তার পুত্র বিজয় এসেছেন ভক্তিচন্দ্র সরস্বতী গোস্বামী ঠাকুর, ভগবানই পাঠালেন। এখন আর এই জগতের লোক তারা পাগল হয়ে গেছে, তাদের কোনো জ্ঞানই নাই, আউল বাউল কর্তা বোঝা তাদের সব গেছে, তোমরা গিয়ে নিচে নাম, তোমার ভক্তি ঠাকুর নামলেন, দেবের সমস্ত বিশ্বতে প্রচার করে দিলেন এবং বলে দিলেন এখন আর এটা নষ্ট হবে না, কেউ নষ্ট করতে পারবে না। এখন বাংলাদেশে যান, আমাদের মায়াপুরে যান, সেই ছবি দেখবেন না আর, এখন যা নাশ করতে কারো ক্ষমতা নাই। ভক্তি ঠাকুরকে আমার চেয়ে থাকো, আমাকে বলেছিল এটা গুরুদেব। যেমন গুরুদেব তিনি আমাকে বললেন এখানে থেকে ভক্তের বাড়িতে উৎসব হচ্ছে, আমাকে নিয়ে লেখাপড়া করতে, আমি লেখাপড়া করছি এরকম করে থাকি। হঠাৎ তিনি বললেন দেখো এই যে গানটা আছে, চারটা গান আছে না ভক্তি ঠাকুরের, তার মধ্যে কোনটা আছে? চারটা আছে না, একটা আরেকটা মাঝখানে আছে, নামটা বলুন, কল্যাণ কল্পতরু, এই যেই বলেছিলেন তিনি কল্যাণ কল্পতরু, কল্যাণ কল্পতরু গ্রন্থটা আমাকে বলতে হয়েছে। আমি মনে করেছিলাম যে ভক্তিমূল ঠাকুরের লেখা অনেক লিখেছে, অনেক কিছু বাবা তার অনেক মনে মনে মধ্যে চিন্তা আছে, কিন্তু ভক্ত গৃহস্থ অভাব এরকম এরকম হয়তো ভিতরে ভাব আছে। গুরুদেব বলছে আমাকে এটা পড়ে শোনাও, আমাকে জিজ্ঞাসা করে রেখেছো যে এটাকে আমি পড়ে শোনাও। আমি তখন কী ব্যাপার হলো, তো ওইটা আমি পাঠ করছি, পাঠ করতে করতে পাঠ করতে করতে আধা ঘাটে গিয়েছে, তারপরে আর পাঠ করতে পারি না। কী হলো কী হলো আর কীরকম একটা ভাব আস, তা আমি তো বলতে পারছি না। তুমি এখন বুঝতে পারলে তো, এখন বুঝতে পারলে তো ভক্তি ঠাকুর কে, বুঝতে পারলে তো এই লেখাগুলি কি সাধারণ মানুষের? একটু বলে একবারে পড়লে বাদ দিয়ে দিলাম। আমাদের এখানে সবসময় ভক্তি ঠাকুর কি গান হয় কি না, সমস্ত পৃথিবীতে হয়, কোন জায়গায় হয় না, তাকে বাদ দিলে কোনো জায়গায় কোনো ভক্তি হবে, ইচ্ছে হবে না। এই জন্য এখানে বলছেন চৈতন্য মঠ, শ্রী গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠা দিতে বিশুদ্ধ ভক্তির কথা প্রচারিত হইয়াছে। শ্রী চৈতন্য মঠ, শ্রী গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠাদিতে আমাদের গুরু মহারাজ যে স্থান যেটা এটা বিশেষভাবে ভক্তি সরস্বতী গোস্বামী ঠাকুরকে দীক্ষিত হয়েছিল, তার মধ্যে এটা সম্পূর্ণরূপে আছে। তাদেরকে এখন অমান্য করে একটা কিছু করলাম, অল ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস, ভেরি কেয়ারফুল। একটা সাধারণ বলে মনে করবেন না, যেটা বলেছেন তারা সেটা যদি শুদ্ধ ভক্তি চান না চান, যা ইচ্ছা তা করুন, যা ইচ্ছা তা করুন। এতে বলছেন শুদ্ধ ভক্তির কথা প্রচারিত হইয়াছে, শ্রীমান মহাপ্রভু ও তাহার বিশুদ্ধ ভক্তগণের প্রচারের পর অন্তর্ধান করেন। মহাপ্রভু তার পার্শ্বদগণ সব চলে গেল। কিছুদিন বাদে কি হলো, আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশাই সহজিয়া সখী বেকি স্মার্ত জাত গোসাই অতিবারি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই তেরো সঙ্গ নাহি। এইসব ভরে তারা তখন আর ওই যে ভক্তি শুদ্ধ ভক্তি ওইটা বাদ দিয়ে দিল। যাই হোক, এখন সব কথা বলতে গেলে আস্তে আস্তে বলতেন। বঙ্গদেশের শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তিগণ অপসম্প্রদায়ের গরিতা আচরণ দর্শনে শ্রীমন মহাপ্রভুর প্রেমধর্মকে অশিক্ষিতের নীচ জাতির ও চরিত্রহীনের ধর্ম মনে করিয়া তারা সব এরকম মনে করত। এইসব উপসম্প্রদায় মনে করিয়া তৎপ্রতি শ্রদ্ধাহীন হইলেন। একবার এরকম হয়ে গেছিল তো, সব এরকম হয়ে গেছিল শ্রদ্ধাহীন। সেটাকে এখন কি করলেন, মহাপ্রভুকে পাঠিয়ে দেন, নিজ জন তাকে পাঠিয়ে দিলেন। তিনি কি এই আগে আমরা শুনেছি শ্রী রূপ মঞ্জুরি, অনুগত ভক্তি বিনোদ ঠাকুর, কমল মঞ্জুরি, ভক্তিবিনোদ ঠাকুর রূপ মঞ্জুরি তার কাছ থেকে আসবো। কমল মঞ্জুরি আর রূপে রূপ মঞ্জুরি এখানে নিজ সিদ্ধ পরিচয় দিয়েছেন, এখানে সিদ্ধ পরিচয় দেওয়ার কমল মঞ্জুরি সিদ্ধ পরিচয় দিয়েটা দিয়েছেন। রূপমঞ্জুরির থেকে এসেছে ভক্তি ঠাকুর, তার থেকে সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বসে। এখন তাই বলছেন গরিত আচরণ দর্শনে, এটা আপনারা শুনেছেন, চরিত্রহীনের ধর্ম মনে করিয়া তৎপ্রতি শ্রদ্ধাই রইলেন। ঔদার্যময় বিগ্রহ শ্রীমন মহাপ্রভু জীবের দুরবস্থা দয়ার্দ্র চিত্ত হইয়া তাহাদের আত্যন্তিক মঙ্গল বিধানের জন্য তাহাদের আত্মান্তিক মঙ্গলের জন্য তাহার নিজজন ঠাকুর ছিল ভক্তি বিনোদকে, তাহার নিজজন ঠাকুর ছিল ভক্তি বিনোদকে কমলমঞ্জরী জগতে প্রেরণ করিলেন। এটা এরা সব মিথ্যা কথা বলছে, আর যেটা ওইটা লিখেছে ওইটা খুব ভালো কথা বলছে। এই যদি হয় তাহলে জিরো, সব জিরো হয়ে যাবে বেকারান্তরে। কিন্তু এটা করতে পারবে না, কেন? ভক্তি ঠাকুর যে বলে দিয়েছেন, যেটা তিনি লিখে গেছেন বিরাট করে, এটাকে কেউ সরাতে পারবে না। এই জন্য মা ভয়ই ভয় নাই, ভয় নাই। ঠাকুর ভক্তি বিনোদ তাহার অলৌকিক শক্তির দ্বারা বিভিন্ন ভাষায় শতাধিক গ্রন্থ লিখিয়া শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধে মতসমূহ নিরসন করত। শ্রীমন মহাপ্রভুর শিক্ষার, মহাপ্রভুর শিক্ষার অসমর্থ অসমর্থ সংস্থাপন সংস্থাপন অসমর্থত্ব সংস্থাপন করলে শিক্ষিত সমাজ ও জগৎবাসী তৎপ্রতি আকৃষ্ট হইলেন। ঠাকুরকে অবলম্বন পূর্বক ঠাকুরের অধস্তন রূপে বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মঠ গৌড়ীয় মঠসমূহের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট ওং 108 শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আবির্ভূত হইয়া ছিল ভক্তি বিনোদ মনোবিষ্ট, ভক্তি বিরোধ মনোবিষ্ট বিপুলভাবে প্রচার এবং পৃথিবীর মহাপ্রেম একমাত্র ব্যক্তি ওই শ্লোক ব্যাখ্যা করেছিল, একমাস ব্যাপী শ্লোক। সে একমাস ব্যাখ্যা করতে গিয়ে সে যারা আছে তাদের সকলকেই ভক্ত করে ফেলছে। এটা পরে সম্প্রাসঙ্গে ভক্তিদান সরস্বতী গোস্বামী প্রভুপাদ আবির্ভূত হইয়া ছিল ভক্তি বিনোদ মনোবিষ্ট বিপুলভাবে প্রচার এবং পৃথিবীতে অজয়ত নগরাদি গ্রাম সর্বত প্রচার হইবে মোর নাম। শ্রী জন্ম এখানে বলছেন শ্রী মন মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভুর শ্রীমন মহাপ্রভুর এই যে বাণী, এই শ্রীমন মহাপ্রভুর এই বাণীর সার্থকতা সম্পাদিত করেন। মহাপ্রভুর বাণীর সার্থকতা সম্পাদিত এই ভক্তিজন সরস্বতী গোস্বামী ঠাকুর। এরপরে সপ্তম অবতারে ভগবানের রামচন্দ্র, রামচন্দ্রকে আমরা বলি রামচন্দ্র, রামচন্দ্র দশাবতার। সপ্তম অবতারে ভগবান রামচন্দ্র সংক্ষিপ্ত সার বিবরণ। মৎস্য কুর্ম রাম নৃসিংহাদি, মৎস্য কুর্ম রাম নৃসিংহাদি লীলাবতার গণের মূল ভগবত স্বরূপ। লীলাবতার গণের মূল এই যে দশাবতার, দশাবতার সাধারণ গ্রন্থ নয়, যিনি লিখেছেন তিনি সাধারণ ব্যক্তি নন, তো সব কিছু পাওয়া যাবে। এখানে রামচন্দ্র আছে, রামচন্দ্রের কাছে গিয়েছিলেন ওই ব্যাপক রূপেতে মূর্তি ধারণ করে তাকে প্রতিরূপে পাঠান। তিনি বলছেন না, এই জন্মে হবে না, এই জন্মে একমাত্র সীতার অধিকার, কিন্তু আমি নিজেই দেব সেটা প্রেম, তো যদি তুমি সেখানে জন্মগ্রহণ করো, ভ্রমণ করলে সেখানে আমি গিয়ে সেটা দেবো। তো এর মধ্যে মৎস্যকর্ম রাম নৃসিংহ এগুলি আলাদা, এগুলির মধ্যে সেই শক্তি রয়েছে। লীলাবতারগণের মূল ভগবত স্বরূপ শ্রীরূপ গোস্বামী তাহার রচিত লঘু ভগবদ্গীতে গ্রন্থে ভগবান রামচন্দ্রকে পরাবস্থা স্বরূপ বলিয়া নির্ধারণ করিয়াছে। নৃসিংহ রাম কৃষ্ণেশু, নৃসিংহ রাম কৃষ্ণেশু সদ গুণ গুণাং সদ সদ্গুণাং পরিপূরিতম, ছয় প্রকার গুণ পরিপূরিতম। নৃসিংহ রাম কৃষ্ণে পরিপূর্ণভাবে সর্গুণ বিদ্যমান আছে, যেমন প্রদীপ হইতে প্রদীপান্তরের উৎপত্তি হইলেও সকল প্রদীপই সমান ধর্মাবলম্বী, সমান ধর্মাবলম্বী, তদ্রূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হইতে রাম নৃসিংহের রাম নৃসিংহের অভিব্যক্তি হইলেও এই তিনজনই সর্গুণে গুণে পরাবস্থা পরাবস্থা পরাবস্থাপন্ন। এটা প্রথমেই বলে দিয়েছেন, পড়ে দেখবেন শ্রীরাম লীলায় নীতির মর্যাদা সংস্থাপিত হওয়ায় শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তাকে বলা হয়। রামচন্দ্রকে রামলীলায় বাৎসল্য রস পর্যন্ত প্রকটিত আছে, যদিও নীতি প্রধান লীলা হওয়ার দরুন বাৎসল্য রস সংকুচিত হইয়াছে, সংকুচিত হয়েছে ওনার একটা উদ্দেশ্যের জন্য। নীতির মর্যাদা স্থাপনের জন্য দশরথ মহারাজ রামচন্দ্রের বনগমনে বাধা প্রদান করিতে পারেন নাই। নীতির মর্যাদা স্থাপনের জন্য দশরথ মহারাজ রামচন্দ্রের বনগমনে বাধা প্রদান করিতে পারেন নাই। কেন? তিনিটা একটা বাক্য দিয়েছেন, সে বাক্যটা সেজন্যটা মানতে হচ্ছে। রামচন্দ্র পিতৃসত্তা পালনের জন্য বনে গিয়াছেন, পিতৃসত্তা পালনের জন্য। এবার এটা পরে পর শুনবেন, রামের বিরহে দশরথ মহারাজ প্রাণ ত্যাগ করলেন, যদিও তিনি জানেন সব, কিন্তু জানলেও এটা যখন চলে গেলেন তখন তিনি যেটা বাক্য দিয়েছেন, তো কৈকেয়ীকে বাক্য দিয়েছেন, এরপরে শুনবেন, এটা এখানে সবটা লেখেনি। আদিকাণ্ড, নারদ কর্তৃক রামচরিত বর্ণন, নারদ কর্তৃক রামচরিত বর্ণন, বাল্মীকির রামায়ণ রচনা, এটা তো আপনার জানা আছে। কুশীলবের রামায়ণ গান, জনকের হরধনু প্রাপ্তির, জনকের হরধনু প্রাপ্তির, রাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং হরধনু ভঙ্গ, সীতাকে পত্নীরূপে গ্রহণ, হরধনু ভঙ্গ, সীতাকে পত্নীরূপে গ্রহণ, পুত্রবধূর সহিত দশরথে অযোধ্যায় প্রবেশ প্রভৃতি বর্ণন। এই সীতাকে পত্নী রূপে গ্রহণ, পুত্র বধু ইত্যাদি অযোধ্যাকাণ্ড, এটা সব বড় মুখস্থ, এইটা করা যাবে না, এটা ওপরে দেখবেন সে বই লেখা আছে দশাবতার। অযোধ্যাকাণ্ড রামকে যৌবরাজ্য অভিষিক্ত করা, অভিষেকের জন্য দশরথের সংকল্প, রামকে যৌবরাজ্য অভিষিক্ত করার জন্য দশরথের সংকল্প, রাম ও দশরথের নিকট বৈশিষ্ট্যের গমন, তারপরে কৈকেয়ী ও মন্থরার কথোপকথন, কৈকেয়ীর সঙ্গে মন্থরার কথন, কী কথা? কৈকেয়ীর রাম নির্বাসন, কৈকেয়ীর কাছে বর চেয়ে, কৈকেয়ী বর দেবেন বলছেন রামচন্দ্রকে, রাম এই ইসেকে ওই দশরথ মহারাজকে কৈকেয়ী বর দেবেন, সে বরটা তখন চাইলেন যে কী হবে, আমার ছেলে রাজা হবে আর রামচন্দ্র বনে যাবে, এরকম কৈকেয়ী রাম নির্বাণ ও ভরত ভরতাভিষেক, ভরতকে রাজা বরাবর প্রার্থনা, দশরথের বিলাপ, রামের পিতৃসত্ব পালন, বনগমন সংকল্প, রামের সহিত সীতা ও লক্ষণের বনগমন, রামচন্দ্র লক্ষণ ও সীতা বলকল পরিধান, বলকল বলকল পরে যাচ্ছে সব ছেড়ে দিয়ে, পিতার তখন সেটা দেখে পিতার মৃত্যু, পিতা দেখে আর সহ্য করতে পারলেন না, তিনি একটা বাক্য দিয়েছেন তো এই বাক্যটা মানতে হবে, এই জন্য পিতার মৃত্যু সংবাদ, ভরতের ও রামচন্দ্রের বিলাপ, মৃত্যু সংবাদের ভরত, কিন্তু রামচন্দ্র বলে সব অন্যরকম পোশাক পরে চলে যাচ্ছে, তাদের যেটা নিয়ম সেটা করতে হচ্ছে, ভরত ভরতের প্রত্যাগমন প্রভৃতি, তারপরে অরণ্য অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ড, রামচন্দ্রের আমি তাড়াতাড়ি বলছি কেন আপনাদের সময় চলে যাবে, রামচন্দ্রের দণ্ডকারণ্যে প্রবেশ, রামচন্দ্রের দণ্ডকারণ্যে প্রবেশ, দণ্ডকারণ্যে প্রবেশ করেছিলেন সেই ঋষিগণ, তারা ঋষিগণ কবে হয়ে তারা রামচন্দ্রকে প্রতিরূপে চেয়েছিলেন, বুঝলেন না এই এই জন্মে হবে না, যখন আমি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নিয়েছে ওই কৃষ্ণলীলা ওখানে যাব, সেই কৃষ্ণলীলাতে প্রবেশ করলে সেখানে আমি নিজেই সেই ভগবত প্রেম লাভ করে সেই প্রেম তোমাদের দিব, তাহলে রামচন্দ্র সাধারণ না, দিয়েছেন তার তার দ্বারাই তারা পেয়েছে, এখানে অরণ্যে রামচন্দ্রের দণ্ডকারণ্যে প্রবেশ, দণ্ডকারণ্যের সব অধিবাসীগণ আসলেন, এসে তারা চাইলেন মারিচ বিশেষ, মারিক বিশেষ বেনা মারি মারি বিষেদ লিখেছে, আচ্ছা মারিক বিষেদ বিশেষ না বিষেদ, মারিচ বিশেষ করিলেও মারিচ নিষেধ নিষেধ বিষেধ না, মারিক নিষেধ করিলেও মারিক নিষেধ করিলেও সূর্প সূর্পনাখা মারিচ নিষেধ করলেন, সূর্পনাখা পরামর্শ সীতা হরণের সংকল্প, সূর্পনাখের পরামর্শে সকলে সীতাকে হরণ করবেন, মারিচের মারিচের সুবর্ণ মৃগরূপ ধরিয়া মারিতে সুবর্ণ বিগরূপ ধরিয়া দণ্ডকারণ্যে গমন, সেখানে মারিতে দণ্ডকারণ্যে গমন করলেন, দণ্ডকারণ্যে গমন মারিতে সুবর্ণ বিগ দণ্ড, তখন বিগরূপ মারিচ বধের জন্য রামের যাত্রা, এটা রাম ওখান থেকে চলে আসলেন যে আর ওখানে লক্ষণ থাকলেন, কিন্তু রামচন্দ্র যখন ওখানে গেলেন তখন দেখলেন তিনি দেখে যে আমাকে এখন রামচন্দ্র তো মারবেই, তখন রামচন্দ্র যাতে রামচন্দ্র গলার আওয়াজ করে ডাকল, ডাকাতে তখন লক্ষণ এসে গেল, কারণ রাম যখন রামচন্দ্রের গলাতে ডাকতে তখন ভয় হলো সীতাদেবীর যে নিশ্চয়ই রামচন্দ্র বিপদে পড়েছে, তখন বলছে না বিপদে না, তা মানতে তুমি মানছ না, তুমি ওখানে যাও, তুমি গেলে তখন তখন দশরথ মহারাজ আসলে এই মৃগরূপ মারিচ দশরথ মহারাজ না, এই হচ্ছে আপনার ওই যে এখানে দিয়েছে দশরথ মহারাজ তো পরের কথা আগে হয়ে গেছে, দণ্ডকারণ্য গমন মৃগরূপী মারিচ বধের জন্য রামের যাত্রা সীতার কটুক্তিতে লক্ষণের যাত্রা রাবণ
কর্তৃক সীতাহরণ
রাবণ কর্তৃক সীতাহরণ রাবণ ও জটায়ুর মধ্যে যুদ্ধ প্রভৃতি এই লক্ষণের যাত্রা রাবণ এসে এটা পরে আবার কথা আছে, অল্প কিছু বলেছি। কিষ্কিন্ধাকাণ্ড, ভিক্ষু বেশে হনুমানের রামের প্রতি সাক্ষাৎ, রাম লক্ষণকে পিঠে করিয়া হনুমানের সুগ্রীবের নিকট আগমন, সীতা উদ্ধারে সুগ্রীবের প্রতিজ্ঞা এবং বালিবধে রামের প্রতিজ্ঞা, রাম কর্তৃক সপ্ততাল ভেদ তারপর বালির সহিত যুদ্ধ সুগ্রীবের প্রথমবার পরাজয়, দ্বিতীয়বার রাম বাণে বিদ্ধ বালির পতন, অন্যান্য বিষয় উল্লেখ আছে, এটা তাড়াতাড়ি করতে হবে। শ্রী সুন্দর কাণ্ড এগুলি বিস্তৃতভাবে করা মুশকিল। মহেন্দ্র পর্বতের উপর হইতে হনুমানের লম্ফ প্রদান, সিংহিকার অনেক কিছু বেড়ে আছে, সিংহিকার বধ হনুমানের রাক্ষস রূপধারী রাক্ষসী রূপধারী লঙ্কাপুরী সহিত যুদ্ধ, হনুমানের রাক্ষসী রূপধারী চোখের মধ্যে একটা অসুবিধা আছে, এটা নিয়ে এইটা বড়ো বড়ো করে লেখে, আমাকে আলাদা করে পড়তে পারলে ভালো। এই রূপধারী লক্ষণের লঙ্কাপুরে লক্ষণের কথাটা বলে হনুমানের রাক্ষসী রূপ ধারণের লঙ্কাপুরীর সহিত যুদ্ধ, রাক্ষসী রূপ ধারণ করল, রাবণের অন্তঃপুরে হনুমানের প্রবেশ, অশোক বনে হনুমানের সীতাদেবীর অন্বেষণ, সীতার দুরবস্থা দেখিয়া হনুমানের খেদ, ত্রিজটা রাক্ষসীর স্বপ্ন বৃত্তান্ত, সীতার সহিত হনুমানের সাক্ষাৎ হনুমানের প্রমোদ বন ভঞ্জন, হনুমানের সহিত রাক্ষসদের ঘোরতর যুদ্ধ প্রভৃতি। এখন লঙ্কাকাণ্ড, হনুমানের নিকট সীতার বিলাপ শুনিয়া রামচন্দ্রের বিলাপ। হনুমানের জন্য এখন সীতা ওখানে আছেন, একবার শেষের দিকে ওখানে এসে গেছেন, ওখানে হনুমানের নিকট সীতার বিলাপ শুনিয়া রামচন্দ্রের বিলাপ, সেতু বন্ধনের জন্য রামের প্রতি সুগ্রীবের উপদেশ, ওইখানে সেতু পর্যন্ত চলে গেছে একবার শেষে। তখন সেতু বন্ধন করে যখন যাবে রামচন্দ্রের সঙ্গে সীতাকে উদ্ধার জন্য, রামের প্রতি সুগ্রীবের উপদেশ, বিভীষণের রাবণকে বুঝাইবার চেষ্টা, বিভীষণের রাজনকে এটা করা ঠিক হবে না, রাবণের গর্ভক্তি গর্ভক্তি করে তাকে তাকে কথাটাকে উড়িয়ে দিলেন, বিভীষণের রাবণের রাবণকে ত্যাগ এবং রামের নিকট আগমন, রাবণ কর্তৃক বানর সৈন্যগণের মধ্যে শুক নামে দূত প্রেরণ, রামের সেতুবন্ধন, লক্ষণ, তাড়াতাড়ি বলছি, লক্ষণ কর্তৃক ইন্দ্রজিৎ বধ। তখন রাবণের ক্রোধ হল, রাবণ কর্তৃক লক্ষণ, লক্ষণ তখন শক্তি, লক্ষণ তো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল, বিনা খাদ্য তো সব বাদ দিয়ে এমনি ছিলেন, তাকে কেউ বলেনি। রাবণ কর্তৃক লক্ষণ শক্তি সেরে বৃদ্ধ, হনুমান কর্তৃক গন্ধমাদন পর্বত আনয়ন, এবং লক্ষণের শেষ না সেল সকলের সেল মোচন, তবে রাম রাবণ মহাযুদ্ধ, পট করে এসে গেল রাম রাবণ মহাযুদ্ধ, ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্রের দ্বারা রাম কর্তৃক রাবণ বধ, বানর সৈন্যগণের পুনর্জীবন লাভ, তারপরে পুষ্প আরণে রামের অযোধ্যা যাত্রা প্রভৃতি প্রভৃতি বললেন। তমগুণ সম্পন্ন রাবণ নির্গুণ পরব্রহ্ম রামচন্দ্রের নির্গুণাশক্তি সীতাদেবীকে হরণ করিয়া লইয়া গিয়াছে, হরণ করে লেগে, কিন্তু সাধারণ হরণ নয়, কিন্তু দেখতে দেখাচ্ছে রামায়ণে উল্লিখিত হওয়ায় রামভক্ত বিপ্র অত্যন্ত দুঃখী হইয়া, রামভক্ত কে অত্যন্ত দুঃখী হয়, সে রামায়ণে উল্লিখিত হওয়ায় রামভক্ত বিপ্র অত্যন্ত দুঃখী হইয়া আহার পরিত্যাগ করিয়াছিলেন। কি ব্যাপার হলো,
মহাপ্রভু যখন গিয়েছিলেন
তখন সেই সময় এই দেখে খুব দুঃখ হয়ে, শ্রীমান মহাপ্রভু তাহাকে বুঝাইলেন, মহাপ্রভুকে বুঝালেন, দেখো তামসিক রাবণ নির্গুণ সীতাদেবীকে আদৌ দেখে নাই, তামসিক রাবণ নির্গুণ সীতাদেবীকে আদৌ দেখে নাই, দেখেই নাই, দেখা যায় নিয়ে গেছে, এই কুর্ম পুরাণে লেখা আছে, উঠে নিয়ে গেছে কুর্ম পুরাণে একদম শেষে, তামসিক রাবণ নির্গুণ সীতাদেবীকে আদৌ দেখে নাই। তখন হরি হরণ হরণ করিবে কে কে কি কি করিয়া তখন হরণ করিবে কি করিয়া রাবণ মায়া সীতা বা ছায়া সীতা হরণ করিয়াছে রাবণ মায়া সীতা ও ছায়া সীতা হরণ করিয়াছে বেদব্যাস মুনি রচিত কুর্ম পুরাণে কুর্ম পুরাণে লেখা আছে মায়া সীতা হরণ হরণের কথা কথাই উল্লেখ হইয়াছে আসল থেকে দেখেই নেই হরণ করবে লক্ষণ ১৪ বৎসর বনবাসকালে আহার করেন নাই ১৪ বৎসর খান নাই কোনো কিছু না খেয়ে জীবিত আছেন আর যুদ্ধ করছেন লক্ষণ তাহলে কীরকম দেব ১৪ বৎসর বনবাসকালে আহার করেন নাই এবং তিনি জিতেন্দ্রিয়ের লীলা প্রকট করিয়াছিলেন রামচন্দ্র সীতাদেবীর নিকট সর্বক্ষণ অবস্থান করিয়া সেবা করিলেও সীতাদেবীর নিকট সব করিলেও তিনি কখনো সীতাদেবীর পাদ পদ্ম ব্যতীত আর কিছুই দেখেন এই লক্ষণ সীতাদেবীর পাদ পদ্ম ছাড়া কিছু দেখেননি সবসময় সীতাদেবীর পাদ পদ্মই দেখেছেন এরকমভাবে তিনি থাকতেন আর সব আলাদা সব কাপড় চুপড় সব সীতা পূর্বিতে শুনেছেন সাধারণ ভিক্ষার ভিক্ষুকের মতো রামচন্দ্র বৈশিষ্ঠাদি মুনিগণের মুনিগণের দ্বার পরিগ্রহের প্রস্তাব রামচন্দ্র বিশিষ্ট মুনিগণের দ্বার পরিগ্রহের প্রস্তাব গ্রহণ না করিয়া সীতার
সুবর্ণ প্রতিমা
নির্মাণ করেন বলছে এখানে যজ্ঞ করতে হবে সেই যজ্ঞতে আবার বিবাহ করতে হবে বিবাহ করে আসতে হবে বলে আমি বিবাহ করব না রাম একমাত্র সীতাদেবীর অধিকার আর কারণ রামচন্দ্র বিশিষ্টা বৈশিষ্ট্যাদি মুনিগণের দ্বার পরিগ্রহের প্রস্তাব গ্রহণ না করিয়া সীতার সুবর্ণ প্রতিমা নির্মাণ করেন সুবর্ণ প্রতিমা আমি অন্য কোনো লোকের সঙ্গে বিবাহ করব না ইহার দ্বারা সীতার সর্বোত্তম সতীত্ব স্বীকৃত হইল শ্রীরাম শক্তি সীতাদেবী ও শ্রীরামচন্দ্রের পুনঃ নিষেধ সত্ত্বেও পতির সেবার জন্য সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করিয়া সতী স্ত্রীর কর্তব্য নির্ধারণ করত সতী স্ত্রীর কর্তব্য নির্ধারণ নিজের স্ত্রী পতির অনুগমন আদর্শ প্রদর্শন করিয়াছেন ভগবান শ্রীরামচন্দ্র শ্রীদেবীর বিশুদ্ধ প্রেমে সর্বাপেক্ষা অধিক বশীভূত ছিলেন কিন্তু প্রজারঞ্জনরূপ রাজার কর্ম শিক্ষা দিবার জন্য নিজেকে কষ্ট প্রদান করিয়া নিজাভিন্না রূপ সীতাদেবীর অগ্নি পরীক্ষা ও বনবাস বিধান করিয়াছেন বনবাস দিয়েছেন আবার অগ্নিতে দাঁড়িয়েছেন এইসব তো করেছেন করার পরে আবার এখন দেখছেন এইভাবেতে সীতাদেবীকে আবার লোকের সামনে রাজ্য করবেন যাতে লোকে আর কোনো সন্দেহ না থাকে যে সময়ে বৈশিষ্ঠাদি মুনিগণের পৌরোহিত্যে অশ্বমেধ যজ্ঞের ব্যবস্থা হইয়াছিল
সেই সময় যিনি যজ্ঞ করিবেন তাহাকে প্রথমে সস্ত্রীক দীক্ষিত হইতে হয়, এইরূপ নিয়ম থাকায় রামচন্দ্রকে পুনরায় দ্বার পরিগ্রহের জন্য প্রস্তাব প্রদত্ত হইয়াছিল, কিন্তু রামচন্দ্র তাতে স্বীকৃত না হইয়া সীতার সুবর্ণ প্রতিমা নির্মাণ করাইলেন, এটা মানলেন না, কিন্তু পরে কী হলো, নির্মাণ করাইলেন। স্ত্রীর সস্ত্রীক দীক্ষিত হইয়াছিলেন, সীতার সর্বোত্তম সতীত্ব ও বিশুদ্ধ প্রেমের ইহা অপেক্ষা শ্রেষ্ঠ দর্শন আর কি হইতে পারে। তথাপি প্রজাগণের সন্দেহ দূরীকরণের জন্য তিনি নৈমিষ ক্ষেত্রে গোমতী তীরে অনুষ্ঠিত উক্ত যজ্ঞে ঋষি মুনি নৃপতি সকলকে এমনকি বানরগণ সহ সুগ্রীবকে রাক্ষসগণ সহ বিভীষণকে পর্যন্ত নিমন্ত্রণ করিয়াছিলেন। বাইরের থেকে রাক্ষস বিভীষণ তো রাক্ষস না। দুইবার পরীক্ষার পরেও যজ্ঞস্থলীতে পুনরায় পরীক্ষার জন্য আদিষ্ট হইলে সীতাদেবীর প্রার্থনা, সীতাদেবী তখন প্রার্থনা করেন, হে ধরিত্রী দেবী, তুমি দুই ভাগ হও, তুমি দুই ভাগ হও, আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও। কেন মহর্ষি বাল্মীকিও কুশ ও লব সহ উক্ত যজ্ঞস্থলীতে উপস্থিত হইয়াছিলেন। লব কুশলব তার ছেলে, তাই বাল্মীকি সেখানে উপস্থিত। কুশ ও লবের নিকট বাল্মীকি রচিত রামায়ণ গান শুনিয়া রামচন্দ্রের বিশ্বাস হইল ইহারা তাহার পুত্র। দেখেই মনে হইল লব কুশে। বাল্মীকি মুনির আজ্ঞাক্রমে দূতগণের দ্বারা শ্রী রামচন্দ্র সীতাদেবীকে সকলের সম্মুখে নিজ পবিত্রতা প্রমাণের জন্য যজ্ঞস্থলীতে আনয়ন করলেন। সীতাদেবী দেখিলেন দুইবার পরীক্ষাতেও সকলের সন্দেহ দূরীভূত হইতেছে না, এইবার তিনি রসাতলে প্রবিষ্ট হইবে, এই সংকল্প লইয়া যজ্ঞস্থলীতে আসলেন এবং ধরিত্রী দেবীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হে দেবী, যদি আমি রাঘব ছাড়া অন্য কাহাকেও মনে মনে চিন্তা না করিয়া থাকি, তাহলে তুমি দুই ভাগ হও, আমাকে আশ্রয় দাও। যদি আমি সর্বেন্দ্রিয়ে শ্রীরামকে অর্চন করিয়া থাকি, রাম ভিন্ন আর কাহাকেও জানি না, এই কথা যদি সত্য হয়, হে দেবী, তুমি দুই ভাগ হও, আমাকে আশ্রয় দাও। সকলে স্তম্ভিত হইয়া দেখিলেন পৃথিবীর মধ্যে মধ্য হইতে এক দিব্য সিংহাসন উপস্থিত হইল। সীতাদেবী তাহাতে বসিলে উহা রসাতলে প্রবিষ্ট হইল। সীতা রসাতলে প্রবিষ্ট হইলে সকলে ধন্য ধন্য এইরূপ উচ্চ প্রশংসা করিলেন। কিন্তু শ্রীরামচন্দ্র এতক্ষণ তিনি সহ্য করেছিলেন, রামচন্দ্র যজ্ঞের দণ্ডে ভর দিয়া অধমুখে সীতার বিরহে বহুক্ষণ রোদন করিলেন সব জায়গায়। কিরকম সীতা দিদিকে চিন্তা করুন, এটা বাইরের লোককে শিক্ষা দেবার জন্য বলছিলেন, সীতা দিদি চলে যাবে এটা চিন্তা করেন নাই, কিন্তু সীতাদেবী এটা সকলকে পরীক্ষার জন্য এটা করলেন। যুধিষ্ঠির এটা হচ্ছে কি, যুধিষ্ঠির মহারাজকে বক রূপে যক্ষ বহু প্রশ্ন করিলেন, বক রূপে যক্ষ বহু প্রশ্ন করিলেন, মহাভারতে উল্লিখিত আছে। সাধারণত চারিটি মুখ্য বিশেষ প্রশ্নের যে উত্তর যুধিষ্ঠির মহারাজ দিয়াছিলেন তা স্পষ্টভাবে এই রূপ, তাহা স্পষ্টভাবে এই রূপ সাধারণ নাই। চারিটি প্রশ্ন, কাচ বার্তা কিমাশ্চর্যম কপ্পন্তা কষ্ট মোদতে, অনেক রকম ব্যাখ্যা আছে। কাচ বার্তা, মা সূর্য দর্বি পরিঘট্টে এন সূর্যাগ্নি রাত্রি দিবেন ধরে এন অশ্বিন মহামোহে কটাহে ভূতানি পতদি কাল ইতি বার্তা, এটা একটা ব্যাখ্যা করা মুশকিল। মা সূর্য বারো মাস ছয় ঋতু ঘুরে ঘুরে আসে, বারো মাস ছয় ঋতু এখানে আসে না ভারতবর্ষে, ঘুরে ঘুরে আসে বারো মাস ছয় ঋতু প্রতি বৎসর ঘুরিয়া ঘুরিয়া আসে। সূর্যাস্তিত সূর্যাস্তির দ্বারা দিবারাত্রি মহামোহময় সংসার রূপ কড়াইতে প্রাণীসমূহকে হাতা ও কালাগ্নির দ্বারা রন্ধন করতে, সকলকে অগ্নিতে ভাজা করছে। কী হচ্ছে এই জগৎটা কীরকম, এই জগতে যে আমরা আছি সেখানে গরম কড়াইয়ের মধ্যে ফেলে তাকে রান্না করছে, এই সমস্ত লোকগুলি রান্নায় জ্বলছে জ্বলছে, সব লোকগুলি অজ্ঞান হয়ে ভগবানকে বিমুখ থেকে। এই এটা হচ্ছে জগতের, জগতের যত লোক আছে সব রান্না করছে, সকলকে রান্না করছে, অর্থাৎ আগুনের মধ্যে সে কড়াইয়ের মধ্যে সেগুলিকে হাতে হাত দিয়ে সব পোড়াচ্ছে। কিমাশ্চর্যম অহন্যানি ভূতানি গচ্ছন্ত জমন্দরম, সে সত্যি হচ্ছে কিমাশ্চর্যম, অর্থাৎ দেখো প্রত্যহ মৃত প্রাণী সমূহের শ্মশানে যম মন্দিরে শ্মশানে সরে যাচ্ছে সকলে, বল হরি হরি বল, বল হরি হরি বল, রাম নাম সত্য হয়, সকলে যাচ্ছে, সেখানে যাচ্ছে সকলে শ্মশানের মধ্যে দাহ কার্য সম্পন্ন হচ্ছে। কিন্তু মহাশ্চর্যের বিষয়, যাহারা জীবিত আছেন তাহারা মনে করেন চিরকাল বাঁচিয়া থাকিব, ইহা পক্ষা আশ্চর্য আর কি হইতে পারে, সব মূর্তি ওখানে আর আমরা চিরকাল বেঁচে থাকব, এই মোহটা তার মধ্যে জগতের, তারপরে আমরা চিরকাল আমরা বলবো না, কি আশ্চর্য কি আশ্চর্য। কপ্পন্থা তর্ক প্রতিষ্ঠ শ্রুতি বিভিন্ন নাশ্বতঙ্গ ভিন্ন ধর্মতত্ত্ব নিহিতং গুহায়াম মহাজন জেন গত সপন্থা, এই স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ববলির বৈয়াসগীর বয়ম, মানে সাদ বয়ম মানে একে বলা হচ্ছে ধাম, অর্থাৎ যেটা যম বলে যমরাজ, যমের রাজা, তিনি কিন্তু ওই যমের রাজাকে একজন ধর যেই নাম ডেকেছে ভগবানের ভক্তের নাম ডেকেছেন, সঙ্গে সঙ্গে সেই তিনটা যমদূত চলে গেল আর সব নাই হয়ে গেল, তাকে মারবার জন্য নিয়ে আসছেন সব জানোয়ারকে। এখান থেকে বলছেন প্রহ্লাদ জনকে, প্রহ্লাদের প্রহ্লাদ জনকে, এই যে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈয়াসকীর বয়ম, বয়ম মানে যমরাজ, বৈষ্ণব সকলকে যথাযথভাবে পালন করে। দ্বাদশ সেইতে বিজানিম, এই দ্বাদশদের মধ্যে বয়ম আছে, অর্থাৎ সেই স্বয়ম্ভু আছে, অর্থাৎ যমদূত আছে। দ্বাদশ হইতে বিজানিম ধর্মান ভাগবতং ভটা গুজ্জং বিশুদ্ধং দুর্বোধং জং গত্যম অমৃত। হে দূতগণ, স্বয়ম্ভু নারদ শম্ভু সনত কুমার চতুষ্ণ দেবহূতি নন্দন কপিল স্বয়ম্ভু মন প্রহ্লাদ জনক ভীষ্ম বলি সুখদেব এবং আমি যম যমদাজ, আমরা এই যম মানে যমরাজ, আমার এই দ্বাদশ জনের জন মাত্র ভাগবত ধর্ম তত্ত্ব বিধিত আছে, তার মধ্যে ওইগুলিও আছে। এই ধর্ম অতিশয় নির্মল গুহ্য ও দুর্বোধ, ইহা জ্ঞাত হইলে ইহা জ্ঞাত হইলে জীবের ভগবানের পরমপদ প্রাপ্তি ঘটে, প্রাপ্তি
রূপ মুক্তি লাভ,
রূপ মুক্তি লাভ হইয়া থাকে, রূপ অর্থাৎ
ভগবানের
প্রাপ্ত রূপ, রূপ মুক্তি প্রাপ্তি, পাদপদ্ম প্রাপ্তি, প্রাপ্তি এখানে ভগবানের পরম পদ বা যে প্রাপ্তি মুক্তি লাভ হইয়া থাকে। শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায়, কষ্ট মোদতে কে সুখী দিবস অষ্টম ভাগে শাক উপচর্য নর অরেডি অপ্রবাসী সহ্য বাড়ি, সাধারণ মত হচ্ছে এই দিবসে অষ্টম ভাগে যে শাক খেয়ে থাকে, শুধু শাক খেয়ে থাকে, কিন্তু নিজের অভিব্যক্ত নিজের স্থান ত্যাগ করতে হয় না, আর নিজের এই যে ঋণটাও যার নাই আর নিজের স্থানও থেকে ত্যাগ করতে হয় না, সেই সুখী সাধারণ, কিন্তু এটা বিশেষ অর্থ আছে, ব্যাক টু হোম ব্যাক টু গডের, ভগবানের প্রকৃত নিত্য স্থায়ী সর্বোত্তম, ভগবানের প্রকৃত নিত্য স্থায়ী সর্বোত্তম ধাম এবং সংসারের অনিত্য ধর্ম পরিত্যাগ করিয়া সর্বোত্তম অশেষ সুখপ্রদ ভগবত ধাম নে অবস্থান, ব্যাক টু হোম ব্যাক টু গডেন, অর্থাৎ আসল কোনটা কোথায় একেবারে সর্বোত্তম শ্রেষ্ঠ স্থান, সেই স্থান তাকে বলছে, এটা এখানে দেখা আছে এই আমাদের এখানে, এটা হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ তিনি লিখেছেন, হিজ ডিভাইন গ্রেস এটা লেখা আছে, আর এখানে এটাও লেখা আছে এই আমাদের গৌড়ীয় কণ্ঠ আরে ভগবৎ শব্দের সংজ্ঞা ঐশ্বর্য সমগ্র বিজ্ঞা জ্ঞান পরিগর্য সন্ন্যাং ভগৈতিঙ্গল সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র অর্থাৎ সৌন্দর্য সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য এই ছয়টি আমা সমাহার ভগ নামে খ্যাত এই ছয়টি অচিন্ত গুণ যাহাতে অঙ্গাঙ্গিভাবে ন্যস্ত তিনি ভগবান এখানে ইংরেজিতে বলছেন দি ওপেনিং ওয়ার্ডস অফ দি ওপেনিং ওয়ার্ডস অফ দি নাইন্থ চ্যাপ্টার ওপেনিং ওয়ার্ডস অফ দি নাইন্থ চ্যাপ্টার অফ ভগবান ভগবদ্গীতা অফ ওপেনিং ওয়ার্ডস অফ ভগবদ্গীতা indicate that the supreme Godhead is speaking. Supreme Godhead is speaking. তিনি কথা বলতে পারেন. Here Sri Krishna is referred to as Bhagavan. Krishna is referred to as Bhagavan. Bhaga means opulences. Ban means one who possesses. We have some consolation of concentration, not conception. We have some conception of God. But in the Vedic literature, there are definitions and definitions of what is meant by God and what is meant is described in one word, Bhagavan. Bhagavan possesses all opulences. The totality of knowledge, wealth, power, beauty, fame, and renunciation. When we find someone who possesses these opulences in full, we have to know that he is God, G capital. There are many rich, wise,
many rich, wise,
famous, beautiful, and powerful men. But no one man can claim to possess all of these opulences. Only Sri Krishna claims to possess them in totality and nobody else.